বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন আজ রোববার 19 ডিসেম্বর, চার পৌষ এবং ফার্সি 28 অজার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9,620 কিলোহার্জে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। রেডিও তেহরানের অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। আমাদের এই অনুষ্ঠান ইরানস্যাট বা বাদ 5 স্যাটেলাইটও একযোগে প্রচারিত হচ্ছে। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন, দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। আফগানিস্তান ইস্যুতে ইসলামাবাদে ওআইসির সম্মেলন সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশে বুস্টার ডোজ প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে আল্লাহর পবিত্র নামের তাৎপর্য এবং শিক্ষা শীর্ষক ধারাবাহিক আলোচনা আসমাউল হোসনা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে সাপ্তাহিক অনুষ্ঠান দর্পণ। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দেব, আর সময় পেলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, তিন ইউরোপীয় দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিকে ভিয়েনা সংলাপে আন্তরিকতা ও সদিচ্ছা প্রদর্শনের আহ্বান জানাল ইরান। ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে অভিন্ন অবস্থান তৈরি হয়েছে বলে জানালেন ইইউর কর্মকর্তা এনরিক মোরা। বাংলাদেশে বিজেপির সদস্যদের দেশপ্রেম ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা পৌরসভা নির্বাচনে বিক্ষিপ্ত গোলযোগের খবর, ভোট গণনা 21 ডিসেম্বর। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ভিয়েনা সংলাপে অংশগ্রহণকারী তিন ইউরোপীয় দেশকে আন্তরিকতা ও সদিচ্ছা প্রদর্শনের আহ্বান জানিয়েছে ইরান। তেহরান বলেছে ইরানকে অভিযুক্ত করার ব্যর্থ ও পুনরাবৃত্তিমূলক নীতি গ্রহণ না করে জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের উচিত সদিচ্ছা ও আন্তরিকতা নিয়ে সংলাপে অংশগ্রহণ করা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খতিবজাদে তেহরানে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান। ইরানের আবেদনের কারণে এবারের আলোচনায় কয়েকদিনের বিরতি দেওয়া হয়েছে বলে তিন ইউরোপীয় দেশের কূটনীতিকরা যে দাবি করেছেন তা প্রত্যাখ্যান করেন খতিবজাদে। তিনি বলেন পশ্চিমা দেশগুলো এই দাবি করলেও সবাই এ বিষয়ে অবগত আছেন যে আলোচনায় অংশগ্রহণকারী সবগুলো দেশের ঐকমত্যের ভিত্তিতে কয়েকদিনের বিরতি দেওয়া হয়েছে। ইরানের এই মুখপাত্র আরও বলেন বরং ইউরোপীয়দের ক্রিসমাস ও ইংরেজি নববর্ষের ছুটির কথা বিবেচনা করেই এই কাজ করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক উপপ্রধান এনরিক মোরা বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর থেকে একতরফা সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে পরমাণু আলোচনায় অংশ নেওয়া দেশগুলোর মধ্যে একটি অভিন্ন ক্ষেত্র তৈরি হয়েছে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়
পরমাণু সমঝোতা পুনর্বহাল ইস্যুতে ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে সপ্তম দফা আলোচনা শেষে এই কথা বলেছেন এনরিক মোরা। এবারের আলোচনায় ইরান তার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে একটি খসড়া প্রস্তাব জমা দিয়েছে এবং ইউরোপীয় পক্ষ তা গ্রহণ করেছে। এই প্রস্তাবের উপর ভিত্তি করে কিভাবে সমস্যার সমাধান করা যায় সামনের দিনগুলোতে তা নিয়ে আলোচনা হবে। তিনি বলেন, যদিও ইরানের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারের অবস্থা তৈরি হয়নি, তবে এ ব্যাপারে একটি অভিন্ন ক্ষেত্র তৈরি হয়েছে। এ নিয়ে অভ্যন্তরীণ কিছু মতপার্থক্য থাকলেও সেগুলো বড় কিছু নয়। আশা করি অষ্টম দফা আলোচনায় সেগুলো ঠিক হয়ে যাবে। ভিয়েনা সংলাপে অংশগ্রহণকারী রুশ প্রতিনিধি দলের প্রধান মিখাইল উলিয়ানোভ বলেছেন, ইরান স্বল্পতম সময়ের মধ্যে ভিয়েনা সংলাপ থেকে এমন একটি চুক্তি করতে চায় যার মাধ্যমে দেশটির উপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। সংলাপে ইরান যথেষ্ট আন্তরিকতা ও পূর্ণ সদিচ্ছা নিয়ে অংশগ্রহণ করছে বলেও তিনি জানান। উলিয়ানোভ শনিবার রাতে এক টুইটার বার্তা প্রকাশ করে একথা জানান। তিনি বলেন, ভিয়েনায় ইরানি প্রতিনিধি দলের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষাকারী রুশ প্রতিনিধি দলের প্রধান হিসেবে আমার এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে ইরান পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন ও দেশটির উপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর করতে চায় এবং এ ব্যাপারে তেহরান অত্যন্ত আন্তরিক। এছাড়া শনিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভিয়েনায় সপ্তম দফার সংলাপ সমাপ্তির কথা উল্লেখ করে বলেছে, অষ্টম দফার সংলাপেই একটি চুক্তি সই করা সম্ভব হবে বলে মস্কো আশা করছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি সদস্যদের দেশপ্রেম, সততা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। আজ বিজিবি দিবস 2021 উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি বলেন, মনে রাখবেন শৃঙ্খলা এবং চেইন অব কমান্ড আইন শৃঙ্খলা বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকা শক্তি, কখনো শৃঙ্খলার ব্যাঘাত ঘটাবেন না। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিজিবি দিবস 2021 উদযাপন উদ্বোধনীতে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের দেশপ্রেম, সততা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। আজ রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর বিজিবি সদর দপ্তরে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বিজিবি সদস্যদের উদ্দেশ্যে বলেন, মনে রাখবেন শৃঙ্খলা এবং চেইন অব কমান্ড আইন শৃঙ্খলা বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকা শক্তি, কখনো শৃঙ্খলার ব্যাঘাত ঘটাবেন না, তাতে নিজেদেরই ক্ষতি। চেইন অব কমান্ড মেনে চলবেন, কর্তৃপক্ষের আদেশ মেনে চলা শৃঙ্খলা বাহিনীর অবশ্য কর্তব্য। এ সময় তার দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পরপরই বিডিআর এ সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রসঙ্গ টেনে সরকার প্রধান বলেন, 2009 সালের 6 জানুয়ারি আমরা সরকার গঠন করি, সরকার গঠনের 1 মাস 19 দিনের মাথায় 25 ও 26 ফেব্রুয়ারি বিডিআর এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যা দ্রুত সমাধান করি। তৎকালীন বিডিআর এর ট্রাজিক ঘটনায় শহীদ 57 জন চৌখস সেনা কর্মকর্তা সহ 74 জন মৃত্যুবরণ করেন। সকল শহীদদের প্রতি তিনি শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী বলেন, বর্ডার গার্ড বাংলাদেশকে একটি যুগোপযোগী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে ব্যাপক পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন করে যাচ্ছে। এই বাহিনীকে আরো শক্তিশালী করার লক্ষ্যে সমগ্র বাংলাদেশের দায়িত্বপূর্ণ এলাকা পুনর্বিন্যাস করে 5 জন অতিরিক্ত মহাপরিচালকের নেতৃত্বে 5টি রেজিয়নে বিভক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, কর্মক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে 2015 সাল হতে অদ্যাবধি বিজিবিতে 9টি নিয়মিত ব্যাচের সাথে সর্বমোট 818 জন মহিলা সৈনিক ভর্তি করা হয়েছে। তারা সফলভাবে তাদের মৌলিক প্রশিক্ষণ শেষে ইউনিটে যোগদান করেছে এবং পুরুষ সৈনিকদের পাশাপাশি মহিলা সৈনিক হিসেবে সুচারুরূপে তাদের দায়িত্ব পালন করছে। বিজিবি দিবসে প্রধানমন্ত্রী বিজিবি সদস্যদের মনোজ্ঞ কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন এবং এ সময় বিজিবির একটি সুসজ্জিত দল তাকে অভিবাদন জানায়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজিবি সদর দপ্তরে বিজিবি সম্মেলন কেন্দ্রের উদ্বোধন করেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি আবারও অভিযোগ করে বলেছে, 71-এ এদেশের মানুষ স্বাধীনতা আর গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছিল, অথচ ক্ষমতাসীনরা জনগণের ভোটাধিকার, মত প্রকাশ, কথা বলা এবং লেখার গণতান্ত্রিক অধিকারও কেড়ে নিয়েছে। আজ বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিজয় র্যালির উদ্বোধনী বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে যে রাষ্ট্র অর্জন করেছিলাম তার লক্ষ্য ছিল আমরা একটি নিরাপদ রাষ্ট্র পাব, আমরা কথা বলার অধিকার পাব, রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার পাব। কিন্তু এই সরকার একটি বাকশালী রাষ্ট্র কায়েমের লক্ষ্যে এদেশের জনগণকে জিম্মি করে ক্ষমতায় চেপে বসে আছে। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে নতুন প্রজন্মের কাছে ইতিবাচক রাজনৈতিক কর্মসূচি তুলে না ধরে বিএনপি মহান মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী অপতৎপরতায় লিপ্ত রয়েছে। পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম নতুন প্রজন্মের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। শনিবার সকাল 11:06 সময় পূর্বাঞ্চলীয় উড়িষ্যা রাজ্যের উপকূলীয় এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে ক্ষেপণাস্ত্র পরীক্ষার সফলতা দাবি করেছে। এতে বলা হয়েছে, যেসব লক্ষ্যকে সামনে রেখে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে তার সবই অর্জিত হয়েছে। ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে বলে ওই বিবৃতিতে দাবি করা হয়। অগ্নি পি নামের দুই স্তর বিশিষ্ট এই ক্ষেপণাস্ত্র সলিড ফুয়েল পরিচালিত এবং এতে গাইডেন্স সিস্টেম রয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, সমস্ত উন্নত প্রযুক্তি এই ক্ষেপণাস্ত্রে যুক্ত করা হয়েছে এবং দ্বিতীয় ধাপের পরীক্ষায় এটি নির্ভরযোগ্য পারফরম্যান্স দেখিয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা পৌরসভা নির্বাচনে বিক্ষিপ্ত গোলযোগ ও অশান্তির ঘটনা ঘটেছে। বিরোধীরা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের বিরুদ্ধে ভুয়ো ভোট, মারধর ইত্যাদির অভিযোগ করলেও তৃণমূল ওই দাবি খারিজ করে দিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় পৌরসভা নির্বাচনে বিক্ষিপ্ত গোলযোগ ও অশান্তির ঘটনা ঘটেছে। বিরোধীরা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের বিরুদ্ধে ভুয়ো ভোট, মারধর ইত্যাদির অভিযোগ করলেও তৃণমূল ওই দাবিকে খারিজ করে দিয়েছে। এ প্রসঙ্গে আজ রোববার তৃণমূল নেতা ও রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম বিজেপিকে টার্গেট করে বলেন, ওদের অমিত শাহজি ও মোদিজির কাছে মুখ রক্ষার বিষয় রয়েছে। শান্তিপূর্ণ ভোট হলো, ওরা হেরে গেলেন, এটা বিজেপির পক্ষে খুব অপমানের। বিধানসভা নির্বাচনে ওদের মুখ পড়ে গেছে, আমরা 213টা আসন পেয়েছি, তাই ওরা সন্ত্রাস সন্ত্রাস ভাব দেখিয়ে যাতে কেন্দ্রীয় নেতৃত্বরা রেগে না যায়, তাদের চাকরি থাকে, সেজন্য ওরা এসব করার চেষ্টা করছে।
এখানে যত পিসফুল ভোট হবে তত ভালো, তার কারণ ওদের অবশ্য অমিত শাহজির কাছে বা আমাদের মোদিজির কাছে ওদের মুখ রক্ষার ব্যাপার, যে পিসফুল ভোট হলো আর আমরা একদম ছাড়ে নিশ্চিহ্ন হয়ে গেলাম, এটা বিজেপির পক্ষে খুব অপমান। একে ওদের মুখ পুড়ে গেছে এই ইলেকশনে 213টা আমরা পেয়েছি, মানে তৃণমূল পেয়েছে, তাই ওরা এই সন্ত্রাস সন্ত্রাস ভাব দেখিয়ে যাতে এখানে চাকরিটা থাকে, যাতে সেন্ট্রাল লিডারশিপ না খুব রেগে না যায়, সেই জন্য ওরা এটাকে করবার চেষ্টা করছে।
বলছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। বিজেপি নেতা শিশির বাজোরিয়ার অভিযোগ, ভোটাররা রক্তাক্ত হয়েছে, চারিদিকে ছাপ্পা ভোট হয়েছে, আমার আশঙ্কা কিছু কিছু ওয়ার্ডে ভোটের ব্যবধান মোট ভোটারকে ছাপিয়ে যেতে পারে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান আজ ভোরে ইসলামাবাদ পৌঁছান। তিনি সেখানকার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের বলেন, আফগান সংকট সমাধানের প্রধান উপায় হচ্ছে দেশটির সকল জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী ও অংশগ্রহণমূলক একটি সরকার গঠন করা। আবদুল্লাহিয়ান বলেন, ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এই বিশেষ সম্মেলনের উদ্দেশ্য আফগানিস্তান পরিস্থিতি নিয়ে আলোচনা করা এবং তিনি আফগানিস্তান পরিস্থিতির ব্যাপারে ইরানের উদ্বেগ তুলে ধরার জন্য এই সম্মেলনে যোগ দেবেন। আফগানিস্তানে সন্ত্রাসবাদের বিস্তার এবং গত কয়েক মাসে দেশটি থেকে ইরান অভিমুখে শরণার্থীদের ঢল নামাকে তিনি ইরানের প্রধান দুটি উদ্বেগ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, একটি ব্যাপক ভিত্তিক ও অংশগ্রহণমূলক সরকার গঠন করা সম্ভব হলে আফগানিস্তানের বেশিরভাগ সমস্যার সমাধান হয়ে যাবে। ইয়েমেনের কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ তেল সমৃদ্ধ মারিব প্রদেশ মুক্ত করার অভিযানে হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে মারিব প্রদেশ মুক্ত হওয়া এখন সময়ের ব্যাপার। এই প্রেক্ষাপটে প্রদেশটিতে ইয়েমেনি যোদ্ধাদের সঙ্গে সৌদি সমর্থিত হাদিপন্থী ভাড়াটে গেরিলাদের লড়াই তীব্রতর হয়েছে। শুক্রবার ইয়েমেনি যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে হাদিপন্থী 50 জনেরও বেশি গেরিলা নিহত হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে ইয়েমেনের আল খাবার আল ইয়েমেনি নিউজ ওয়েবসাইট জানিয়েছে, মারিব প্রদেশে গত কয়েক সপ্তাহ ধরে দুই পক্ষের মধ্যে প্রচণ্ড লড়াই চলছে। এতে ইয়েমেনি যোদ্ধাদের ধীর গতিতে অগ্রগতি হচ্ছে। সেখানে একের পর এক হাদিপন্থী গেরিলা কমান্ডার নিহত হচ্ছে। এ অবস্থায় হাদিপন্থী গেরিলাদের মধ্যে ভয় এবং উদ্বেগ ছড়িয়ে পড়েছে। আল খাবার আল ইয়েমেনি নিউজ ওয়েবসাইট আরও জানিয়েছে, ইয়েমেনে সামরিক বাহিনীর গোয়েন্দারা হাদিপন্থী সেনা ও নিরাপত্তা বলয়ের মধ্যে ঢুকে পড়তে সক্ষম হয়েছে। ইয়েমেনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত হাসান ইলুকে কোভিড-19 চিকিৎসা দেওয়ার জন্য তেহরানে ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে। তিনি এক টুইটার বার্তায় লিখেছেন, ইলু করোনাভাইরাসের আক্রান্ত হওয়ার কারণে দ্রুততম সময়ের মধ্যে চিকিৎসা সেবা দিতে তাঁকে তেহরানে ফিরিয়ে আনা হয়েছে। যেসব দেশ ইরানি রাষ্ট্রদূতকে তার দেশে ফিরে আসার জন্য সহযোগিতা করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে খাতিবজাদে বলেন, এসব দেশ এই সহযোগিতা করে মানবিকতা দেখিয়েছে। ইরানের এই মুখপাত্র বলেন, আঞ্চলিক কিছু দেশের সহযোগিতা এবং আল্লাহর অশেষ দয়ায় ইল্লুকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। হাসান ইল্লু 2020 নভেম্বরে ইয়েমেনে নিজের কূটনৈতিক মিশন শুরু করেন। ইয়েমেনের সঙ্গে ইরানের ক্রমবর্ধমান সম্পর্কের ব্যাপারে মার্কিন ক্রোধ উপেক্ষা করে ইল্লু ইয়েমেনে যান। এর এক মাসের মাথায় আমেরিকা তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। রাশিয়া আনুষ্ঠানিকভাবে ওপেন স্কাই ট্রিটি থেকে বেরিয়ে গেছে। সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের পর 1992 এই চুক্তি সই হয় এবং 2002 তা কার্যকর হয়। চুক্তিতে সই করেছিল আমেরিকা, রাশিয়া, ইউরোপীয় দেশগুলো এবং কানাডা। এই চুক্তির আওতায় সম্ভাব্য সামরিক অভিযানের বিষয়ে পর্যবেক্ষণের জন্য স্বল্প সময়ের নোটিশে এসব দেশ পরস্পরের ভূখণ্ডে বিমান পাঠানোর সুযোগ পায়। মূলত রাশিয়া ও মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর মধ্যে সামরিক উত্তেজনা কমানোর লক্ষ্যে এই চুক্তি সই করা হয়। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির 17তম জরুরি অধিবেশন গতকাল থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হয়েছে। এবারের বৈঠকের মূল আলোচ্য বিষয় হচ্ছে আফগানিস্তানের সর্বশেষ পরিস্থিতি। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হোসেন।
ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির 17তম জরুরি অধিবেশন গতকাল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হয়েছে। আফগানিস্তানের সর্বশেষ অবস্থা পর্যালোচনা করা এবং বিপর্যয়ের হাত থেকে যুদ্ধবিধ্বস্ত ওই দেশটিকে রক্ষার উপায় খুঁজে বের করাই এ বৈঠকের উদ্দেশ্য। বৈঠকে যোগ দেওয়ার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানও ইসলামাবাদ গেছেন। পর্যবেক্ষকরা বলছেন, কয়েকটি দিক থেকে ইসলামাবাদে ওআইসি সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত, এ থেকে বোঝা যায় আফগানিস্তান সংকটকে মুসলিম দেশগুলো গুরুত্ব সহকারে নিয়েছে এবং সম্মিলিতভাবে তারা সেদেশের জনগণের দুঃখ দুর্দশা লাঘবের চেষ্টা করছে। তালেবান আফগানিস্তানের ক্ষমতা নেওয়ার পর সাম্প্রতিক মাসগুলোতে সেদেশে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়েছে। বিভিন্ন নাগরিক সংগঠন আফগানিস্তানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য পাশ্চাত্যের ওপর চাপ বৃদ্ধি করেছে। এমনকি জাতিসংঘ বহুবার আফগানিস্তানে মানবিক সংকট সৃষ্টির ব্যাপারে সবাইকে সতর্ক করে দিয়েছে। এ অবস্থায় মুসলিম দেশগুলোর উপস্থিতিতে আফগানিস্তান বিষয়ে ওআইসির জরুরি বৈঠকের আয়োজন সেদেশের জনগণের মধ্যে আশার সঞ্চার করেছে। আফগানিস্তান বিষয়ে ওআইসি সম্মেলনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিকটি হচ্ছে মুসলিম বিশ্বের অন্যতম একটি গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের জন্য মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ অবস্থানের বিষয়টি স্পষ্ট হয়ে গেছে। আমেরিকা সহ পাশ্চাত্যের দেশগুলো আফগানিস্তানের মানবিক সংকট উপেক্ষা করায় আন্তর্জাতিক সমাজ সেদেশে বিপর্যয় সৃষ্টির ব্যাপারে উদ্বিগ্ন। এ অবস্থায় মুসলিম দেশগুলোর এ বৈঠক খুবই গুরুত্বপূর্ণ বলে পর্যবেক্ষকরা মনে করছেন। আফগানিস্তান বিষয়ে ওয়াইসি সম্মেলনের তৃতীয় গুরুত্বপূর্ণ দিকটি হচ্ছে এতে তালেবানের উপস্থিতি। পাকিস্তান সরকার যদিও জানিয়েছে তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া ইসলামাবাদ বৈঠকের মূল উদ্দেশ্য নয়, কিন্তু এটাও ঠিক এই সম্মেলন আফগানিস্তানে অংশগ্রহণমূলক সরকার প্রতিষ্ঠা, নাগরিকদের বিশেষ করে নারী ও শিশুদের অধিকার রক্ষার মতো বহু বিষয়ে মুসলিম দেশগুলোর উদ্বেগ দূর করার জন্য তালেবান শাসকদের সামনে ভালো সুযোগ তৈরি হয়েছে। পর্যবেক্ষকরা বলছেন ইসলামাবাদে ওয়াইসি বৈঠকে তালেবানের উপস্থিতিটা গুরুত্বপূর্ণ, কিন্তু তারা সবার দাবি অনুযায়ী অংশগ্রহণমূলক সরকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেবে কিনা সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাত এবার বাংলাদেশ প্রসঙ্গ। করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশে বুস্টার ডোজ প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে, তবে এখনও এক তৃতীয়াংশের বেশি প্রবীণ জনগোষ্ঠীকে টিকার বাইরে রেখে বুস্টার ডোজ চালু করা নৈতিকভাবে সমর্থন করা কঠিন বলে জানিয়েছেন বিএসএমএমইউইএর ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ডক্টর সাইদুর রহমান খসরু। এ সম্পর্কে প্রতিবেদন করেছেন আমাদের ঢাকার প্রতিনিধি।
বিশ্ব মহামারী করোনার ভয়াবহতার মাঝে চলতি বছরের 27 জানুয়ারি বাংলাদেশ করোনার টিকা কার্যক্রম শুরু করে। এ কার্যক্রমে অন্তর্ভুক্ত এখন দেশের প্রায় সব বয়সী নাগরিক। টিকা কার্যক্রমের আওতায় আনা হয়েছে স্কুল কলেজের শিক্ষার্থীদেরও। সরকারি হিসাব মতে দেশের 17 কোটির বেশি মানুষদের করোনা থেকে সুরক্ষা দিতে এযাবৎ 11 কোটির বেশি ডোজ টিকা দেওয়া হয়েছে। এখনও সবাইকে 2 ডোজ করে টিকা দেয়া সম্পন্ন হয়নি। অদৃশ্য জীবাণু করোনার বিরুদ্ধে লড়াইয়ের এ পর্যায়ে এসে দেখা দিয়েছে নতুন আতঙ্ক অমিক্রন। ডেল্টা পরবর্তী ভাইরাসটির নতুন এই ধরনটি নিয়ে পুরো বিশ্বই যখন উদ্বিগ্ন, ঠিক তখন গত 11 ডিসেম্বর বাংলাদেশে অমিক্রন শনাক্তের তথ্য দিয়েছে সরকার। এ অবস্থায় কোভিডের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন সংক্রমণ প্রতিরোধে দেশে বুস্টার ডোজ প্রদানের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে রাজধানীর মহাকালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনস এর অডিটোরিয়াম হলে বুস্টার ডোজ প্রদান কার্যক্রম উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাক্তার জাহিদ মালেক।
যারা ফ্রন্টলাইন ওয়ার্কার্স এবং যারা সাত ঊর্ধ্ব ব্যক্তি, আমাদের মুরব্বিয়ান যারা আছেন, ভাই বোনেরা, মা বোনরা যারা আছেন, তারা তাদেরকেও আমরা এই কাজটি শুরু করবো এবং এটা চলমান থাকবে। যারা 9 মাস 1 বছর হয়ে গেছে তাদেরকেই আমরা প্রথমে, তারাই পাবে, কারণ তারা 2 ডোজ নিয়েছে এবং 6 মাস পরে বুস্টার বিষয়টা আসে।
তবে এখনো এক তৃতীয়াংশের বেশি প্রবীণ জনগোষ্ঠীকে টিকার বাইরে রেখে বুস্টার ডোজ চালু করা নৈতিকভাবে সমর্থন করা কঠিন, এমনটি জানিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান খসরু বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে জরুরি বিজ্ঞানসম্মত কর্মপরিকল্পনা নেওয়া প্রয়োজন। ওদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO জানিয়েছে করোনার নতুন ধরন অমিক্রনে আক্রান্তের সংখ্যা দ্রুত গতিতে বাড়ছে। গতকাল শনিবার এক বিবৃতিতে সংস্থাটি সতর্ক করে বলেছে অমিক্রন এখন পর্যন্ত বিশ্বের 89টি দেশে ছড়িয়েছে। এটি যেভাবে বিস্তার লাভ করছে তাতে সামনে হাসপাতালগুলোতে অধিক চাপ সৃষ্টি হতে পারে। সংস্থাটি জানিয়েছে স্থানীয়ভাবে ছড়িয়ে পড়া অঞ্চলে অমিক্রনের সংক্রমণ 1.5 থেকে 3 দিনের মধ্যে দ্বিগুণ হচ্ছে। যেসব দেশের জনসংখ্যার মাঝে উচ্চমাত্রার ইমিউনিটি রয়েছে সেসব দেশেও অমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ছে। এই স্ট্রেনটি কতটা শক্তিশালী সার্বিক বিষয় জানতে আরও গবেষণা এবং সময়ের প্রয়োজন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
এখন রয়েছে আসমাউল হুসনা। Oh,
আসমাউল হুসনা।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা দিন। মহান আল্লাহর গুণ আর নামগুলোর পরিচয় ও ব্যাখ্যা সংক্রান্ত আসমাউল হুসনা শীর্ষক ধারাবাহিক আলোচনার ষাটতম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
يا إلهي أنت ربي ذو الجلال والإكرام يا إلهي فاعف عني واهدني ولا
মানুষ দুনিয়ার বুকে মহান আল্লাহর প্রতিনিধি, তবে আল্লাহর যোগ্য প্রতিনিধি হতে হলে তার নামগুলোর অর্থ ও ব্যাখ্যা সম্পর্কে ব্যাপক ধারণা রাখতে হবে। এইসব পবিত্র নাম কেবল একটি শব্দ নয়, বরং ব্যাপক অর্থবোধক বিষয়। বিভিন্ন সময়ে বিচিত্রময় এইসব নামের প্রকাশ ও বৈশিষ্ট্যগুলো ফুটে ওঠে। মহান আল্লাহর এমনই দুই সুন্দর নাম হল মাজিদ ও ওয়াজিদ। আজ আমরা এই দুই নামের অর্থ ও ব্যাখ্যা নিয়ে কথা বলব। আরবি ওয়াজিদ শব্দের অর্থ হল ধনী, শক্তিদাতা ও অমুখাপেক্ষিকারী এবং শক্তিশালী ইত্যাদি। আর মাজিদ শব্দের অর্থ হল অত্যন্ত দানশীল ও ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু, মহান, সুপ্রিয়, সদাচারী, বীর বা নারীর মর্যাদা রক্ষায় শক্তিমান এবং সম্ভ্রান্ত বা অভিজাত ইত্যাদি।
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম একটি হাদিসের বর্ণনার আলোকে বিশ্বের সব যুগের সব মানুষ মহান আল্লাহর কাছে অশেষ দাবি দাওয়া বা আবদার আবেদন জানালে তিনি যদি সেই সব পূরণ করেন তবুও আল্লাহর অশেষ সম্পদ থেকে সুচাগ্র পরিমাণ সম্পদও কমে যাবে না। বিষয়টির স্বরূপ কিছুটা বোঝার জন্য ধরুন, মহাসাগরে কেউ সুচাগ্র ডুবালে তাতে মহাসাগর থেকে যেমন পানি কমে গেছে বলা যায় না, তেমনি মহান আল্লাহর অশেষ দানশীলতাও অনেকটা একই রকম। মহান আল্লাহ জাওয়াদ, কারিম, মাজিদ এবং ওয়াজিদ, তাই তিনি যা চান তাই করতে পারেন। তিনি কোনো কাজ করার বা কোনো কিছু সৃষ্টির ইচ্ছা করে কেবল যদি বলেন হও, অমনি বা সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। সূরা ইয়াসিনের 82 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, তিনি তথা মহান আল্লাহ যখন কোনো কিছু করতে ইচ্ছা করেন তখন তাকে কেবল বলে দেন হও, তখনই তা হয়ে যায়।
পবিত্র কোরআনে ওয়াজিদের সঙ্গে সম্পর্কিত নাম 5 বার এসেছে। ওয়াজিদ নামের অর্থ আরবি ফাকিদ শব্দের বিপরীত। ওয়াজিদ সবকিছুর অধিকারী এবং এই সবকিছু অর্জনের ক্ষেত্রেও তিনি কোনো কিছুরই মুখাপেক্ষী নন। অন্য কথায়, বিশ্বে যা কিছু অস্তিত্বমান সেই সব কিছুর মূলেই সক্রিয় হল মহান আল্লাহর নাম ওয়াজিদ। মহান আল্লাহ যা চান তাই হয়, তাঁর ইচ্ছার মধ্যে নেই কোনো ত্রুটি। বিশ্বে যা যা ঘটানো বা সৃষ্টি করা সম্ভব তিনি তার সবই করতে বা সৃষ্টি করতে সক্ষম। তাই প্রকৃত মুমিন মুসলমান তাঁর সবকিছুই চান ওয়াজিদের কাছে, কারণ তাঁর কাছেই রয়েছে সব সম্পদের চাবি।
মহান আল্লাহর এ নামের তথা ওয়াজিদ নামের প্রতিফলন যার মধ্যে রয়েছে সে সম্পদ দানের ক্ষেত্রে কোনো চরমপন্থার অনুসারী নয় এবং কোনো কিছুর প্রত্যাশা না করেই দান করে থাকেন। এমনকি নিজের কাছে দেওয়ার মতো কিছু না থাকলেও এমন ব্যক্তি নিজের সম্মানকে কাজে লাগিয়ে অন্যদের মাধ্যমে অভাবগ্রস্তকে দান করেন। মহান আল্লাহর মাজিদ নামের অর্থ হল যিনি খুবই মহানুভব, সব ভালো স্বভাব ও বৈশিষ্ট্যের অধিকারী এবং সম্ভ্রান্ত। মাজিদ চূড়ান্ত পূর্ণতার অধিকারী এবং তাঁর সব গুণ ও কাজ সর্বোচ্চ বা চূড়ান্ত সৌন্দর্য এবং ঔজ্জ্বল্য ভাস্বর। দান করার ক্ষেত্রে ও ক্ষমাশীলতার ক্ষেত্রে তিনি অসীম উদারতার অধিকারী। মাজিদের মহত্ব ও সম্মানও অসীম। মহান আল্লাহর মাজিদ বলে তার সব কাজ সম্মানজনক এবং তার দয়া বা রহমত সবকিছুকে ঘিরে রাখে।
عزيز أكبر منعم سيد
মহান আল্লাহ মাজিদ বলে এতই দয়ালু, কারিম তথা অসীম দানশীল বা মহানুভব ও করুণাময় যে তাঁর তুলনায় এসব ক্ষেত্রেই তাঁর চেয়ে বড় আর কেউ নেই। হযরত সুলাইমান নবীর কাহিনীতে জানা যায়, তিনি একবার দেখেন যে একটি পিঁপড়া একটি গম মুখে নিয়ে একটি ব্যাঙের মুখে বসে সাগরের গভীরে নেমে আবার ফিরে আসে। তিনি পিঁপড়াটিকে প্রশ্ন করে জানতে পারেন যে মহান আল্লাহর নির্দেশে একটি পাথরের ভেতরে থাকা একটি কীটকে ব্যাঙের সাহায্য নিয়ে আমি নিয়মিত গম দিয়ে যাই। এভাবেই মহান আল্লাহ তাঁর সব সৃষ্টিকে রিজিক দিতে সক্ষম। ওই কীট গম পেয়ে সবসময় বলে, হে খোদা, তুমি এই সাগরের নিচের পাথরের ভেতরেও আমাকে ভুলে যাওনি। তাই যারা তোমাকে বিশ্বাস করে তাদের প্রতি তোমার রহমত প্রদর্শনকে ভুলে যেও না।
যারা মহান আল্লাহর মাজিদ নামের রঙে রঙিন হন, তারা সম্পদ দানের ক্ষেত্রে কোনো চরমপন্থ অবলম্বন না করেই দান করে যান, আর এভাবে মহান আল্লাহর মাজিদ বা মহানুভবতার কিছু আলো তুলে ধরেন তারা। স্বার্থপর, কৃপণ, ইন্দ্রিয় পরায়ণ ও বলদর্পী মানুষের চেয়ে তারা সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। সমাজের গড্ডালিকা প্রবাহে গানা ভাসিয়ে তারা ফলবান বিশাল বৃক্ষ বা পাহাড়ের মতো সব প্রতিকূলতা কাটিয়ে অবিচল থাকেন এবং মহান আল্লাহর নির্দেশিত পথে চলে মহত্ত্ব, সম্মান ও গৌরব রক্ষা করেন। জীবনে এরাই হন সফল ও সার্থক। মহান আল্লাহ আমাদেরকেও মহান আল্লাহর এসব নামের রঙে রঙিন হওয়ার তৌফিক দান করুন, আমিন। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের নির্ধারিত আলোচনা এখানে শেষ করছি।
সঙ্গ দেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
এখন রয়েছে কথাবার্তা।
কথাবার্তা
শ্রোতা বন্ধুরা, 19 ডিসেম্বর রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব, বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। বাংলাদেশের শিরোনাম, দেশ এখন নিরাপদে আছে। স্বাস্থ্যমন্ত্রী, দৈনিক কালের কণ্ঠ, ইউনানি আয়ুর্বেদিকে অনুমতি ছাড়া ওষুধ খাওয়ার পরামর্শে জেল জরিমানা, দৈনিক প্রথম আলো, বিজয় র্যালির মাধ্যমে জেগে উঠবে মানুষ, মির্জা ফখরুল, দৈনিক মানব জমিন। সব খরচ নিয়োগকর্তার, মালয়েশিয়ায় যেসব সুবিধা পাবেন বাংলাদেশি শ্রমিকরা, দৈনিক যুগান্তর। উন্নতি নিয়ে খালেদা জিয়ার, পরীক্ষা করা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ, দৈনিক বাংলাদেশ প্রতিদিন। ভারতের শিরোনাম, ভোট অশান্তিতে তৃণমূল জড়িত প্রমাণ দিলে 24 ঘণ্টায় ব্যবস্থা, আশ্বাস দিলেন অভিষেক, দৈনিক আনন্দবাজার পত্রিকা। শান্তিতে ভোট দিয়েছে মানুষ, আমি খুশি, ভোট দিতে গিয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, দৈনিক সংবাদ প্রতিদিন। হাসপাতালের ছাদে চলছে বিরিয়ানি রান্না, বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলল তৃণমূল, দৈনিক আজকাল। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, মালয়েশিয়ায় যাওয়ার পথ খুলল, সমঝোতা স্মারক সই, এটি দৈনিক প্রথম আলো পত্রিকার শিরোনাম। কিভাবে দেখছেন খবরটিকে?
আপনাকে ধন্যবাদ। করোনা ভাইরাসের মহামারীর কারণে এবং আরো বেশ কিছু কারণে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় জনশক্তি বা শ্রমিক নিয়োগ করা বন্ধ ছিল। দীর্ঘ একটা সময় পর আবার নতুন করে বাংলাদেশের জন্য মালয়েশিয়ার দরজা খুলে গেল এবং বাংলাদেশ এখন থেকে মালয়েশিয়ায় শ্রমিক বা জনশক্তি রপ্তানি করতে পারবে। এই খবরটি বাংলাদেশের অনেকের কাছে খুশির খবর বা অনেকে উৎসাহ উদ্দীপনা পাচ্ছেন, এই কারণে যে আমাদের দেশ থেকে বহু জনশক্তি রপ্তানি করা যাবে, শ্রমিক যেতে পারবে, তারা কাজ করবেন, তারা ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে একটা সচ্ছলতা আনতে পারবেন, এমন আশা অনেকে করছেন। সত্যি কথা বলতে কি, মালয়েশিয়া থেকে শুরু করে যত দেশে আমাদের বাংলাদেশের জনশক্তি বা শ্রমিক যান, তারা অনেকেই ব্যক্তিগত জীবনে একটা সচ্ছলতার মুখ দেখে থাকেন বা দেখেছেন বটে। এই কারণে আমাদের অনেকের কাছে এই খবরটা বেশ সুখের মনে হচ্ছে। তবে গোলাপের যেমন সুগন্ধই থাকে না, তার কাঁটাও থাকে, তেমনি আমি মনে করি এই খবরের একটি অন্ধকার বা নেতিবাচক দিক হচ্ছে যে জনশক্তি রপ্তানি করা মানে হচ্ছে আমাদের দেশের মানুষ অন্য দেশে গিয়ে কাজ করবে এবং বেশিরভাগ ক্ষেত্রেই খুব উঁচু দরের কাজ না। তো সেক্ষেত্রে বহু দেশে আমাদের এই সমস্ত মানুষ শ্রমিক হিসেবে যায় এবং তারা অমর্যাদার শিকার হন, অপমানের শিকার হন, অনেকটা নিগৃহেরও শিকার হন বটে। আমাদের দেশ যখন অর্থনীতিতে অনেক বেশি এগিয়ে গেছে, দেশের অর্থনীতিতে বিস্ফোরণ ঘটেছে বলা হচ্ছে, দেশ অনেক ধনী হয়ে গেছে এবং দেশে বিরাট উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে, এরকম দাবি যখন করা হয় তখন কিন্তু সেই দাবির সাথে শ্রমিক পাঠানোর খবরে খুশি হওয়ার সঙ্গতি কিন্তু থাকে না, থাকা উচিত না। অর্থাৎ আমরা তখনই একটি উন্নত জাতিতে পরিণত হতে পারব, একটি উন্নত দেশে পরিণত হব, যখন অন্য দেশ থেকে শ্রমিক এসে আমাদের দেশে কাজ করবে। আমরা যতক্ষণ পর্যন্ত শ্রমিক পাঠাচ্ছি এবং সেই খবরে খুশি হচ্ছে, ততক্ষণ বুঝতে হবে যে আমাদের অর্থনীতি বেহাল দশা এখনো যায়নি।
জনাব সিরাজুল ইসলাম, তালেবানের অজান্তে জাতিসংঘে আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূত নিয়োগ করা হয়েছে, এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে তালেবান, কি বলবেন আপনি?
জি, আফগানিস্তানে এখন শাসন চলছে তালেবানের এবং এটি একেবারে হঠাৎ করেই হয়ে যায়নি। গত 15 আগস্ট তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে এবং তার আগেই আফগানিস্তানের সেই সময়কার প্রেসিডেন্ট আশরাফ গনি, তিনি অনেকটা আকস্মিকভাবে এবং বিনা প্রয়োজনে তিনি দেশ থেকে পালিয়ে চলে গেলেন। তার আগে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার ব্যাপারে এবং আফগানিস্তানের শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে এই তালেবানের সাথে আমেরিকা একটা চুক্তি করেছিল। সেই চুক্তিতে কিন্তু আশরাফ গনি সরকার কোনো পার্ট ছিল না, তার মানে তখন তালেবানকে স্বীকৃতি দিয়েছে এবং একটা রাষ্ট্রশক্তি হিসেবে মেনে নিয়েই তালেবানের সাথে সেই চুক্তি হয়েছিল। অথচ তালেবান যখন ক্ষমতা দখল করেছে তখন তালেবানকে আমেরিকার স্বীকৃতি দেয়নি এবং আমেরিকার স্বীকৃতি না দেওয়ার কারণে বিশ্বের বহু দেশ স্বীকৃতি দেয়নি। জাতিসংঘে আমেরিকার যে প্রভাব, সেই প্রভাব খাটিয়ে আফগানিস্তানের রাষ্ট্রদূত নিয়োগও কিন্তু বন্ধ রাখা হয়েছে। তালেবান তাদের পক্ষ থেকে জাতিসংঘে একজন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছিল কিন্তু জাতিসংঘ সেই রাষ্ট্রদূতকে গ্রহণ করেনি। এখন নতুন করে জাতিসংঘ নিজেদের মতো করে একজন রাষ্ট্রদূত নিয়োগ করেছে, বিষয়টি আমি মনে করি খুব ভালো হয় এবং আফগান সংকটের যে সমাধান জাতিসংঘ চাইছে না এটা পরিষ্কার হচ্ছে। অর্থাৎ জাতিসংঘ মূলত আমেরিকার চোখে আফগানিস্তানকে দেখছে। আফগানিস্তান সংকট যতক্ষণ পর্যন্ত সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত এই অঞ্চলে শান্তি কিন্তু আসবে না। তালেবান দেশের ক্ষমতায় আছে, এটি বাস্তবতা। সেই কারণে আমি মনে করি যে তালেবানকে মেনে নিয়ে তাকে স্বীকৃতি দিয়ে তালেবানের রাষ্ট্রদূত গ্রহণ করা উচিত এবং আফগানিস্তানের সমস্ত সংকট সমাধান করা উচিত। তা না হলে দেশটি ভয়াবহ রকমের অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে পড়বে আর এই অর্থনৈতিক বিপর্যয় দেশটির জন্য মারাত্মক রকমের হানাহানির কারণ হবে।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব বাবুল আক্তার, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, কলকাতা পৌর ভোটের আগে তৃণমূলের প্রার্থীদের সঙ্গে বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, সুষ্ঠুভাবে নির্বাচন করে জিততে হবে, কোনো অবস্থাতেই ভোটে জেতার জন্য প্রভাব খাটানো চলবে না। রোববার বিভিন্ন এলাকায় বিক্ষুব্ধ অশান্তি এবং বিরোধীদের তোলা অনিয়ম প্রসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, অশান্তিতে তৃণমূল জড়িত আছে প্রমাণ দিতে পারলে দল ব্যবস্থা নেবে। রোববার ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনের বুথে ভোট দিয়ে পুরো নির্বাচনে অশান্তির অভিযোগ প্রসঙ্গে অভিষেক বলেন, অশান্তির ভিডিও ফুটেজ থাকলে আনুন, তৃণমূলের কেউ কোথাও কোনো জড়িত আছে প্রমাণ দিতে পারলে ২৪ ঘন্টার মধ্যে দল ব্যবস্থা নেবে। দৈনিক আজকাল পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, কলকাতা পৌর ভোটের দিন উত্তর কলকাতার একটি হাসপাতালের ছাদে চলছে বিরিয়ানি রান্না। সেই বিরিয়ানি এজেন্টদের পাশাপাশি ভোটারদের মধ্যে বিলি করে তাদের প্রভাবিত করার চেষ্টা চলছে। রোববার সকালে বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ তুলল তৃণমূল, যদিও অভিযোগ অস্বীকার করেছেন ওই হাসপাতালের এক কর্মী। এদিকে বিরিয়ানি বানিয়ে বিলি করা হচ্ছে এই অভিযোগ তুলে ওই হাসপাতালের সামনে অবস্থান বিক্ষোভে বসেন তৃণমূল কর্মীরা। ২৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী অয়ন চক্রবর্তীও পৌঁছান সেখানে। তার আরও অভিযোগ, ওই হাসপাতালে বহিরাগতদের এনে রেখেছে বিজেপি, সেখান থেকে একটি বিরিয়ানির হাঁড়িও তারা বেরোতে দেবেন না বলে জানিয়েছেন তৃণমূল প্রার্থী। তবে শাসক দলের এই অভিযোগ অস্বীকার করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। বাইরের কারোর জন্য বিরিয়ানি তৈরি হচ্ছে না বলে দাবি ওই হাসপাতাল কর্মীর, তবে এত বিরিয়ানি কার জন্য তৈরি হচ্ছে তার জবাব দেননি তিনি। এ ব্যাপারে বিজেপির কোনো প্রতিক্রিয়া মিলেনি। দৈনিক সংবাদ প্রতিদিনের শিরোনামের খবরে বলা হয়েছে, ভোট দিতে মিত্র ইনস্টিটিউশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রোববার বিকেলে ভ্রাতৃবধূ তথা ৭৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী কাজরী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ভোট দিতে যান তিনি। তার কথা, সকলে শান্তিতে ভোট দিয়েছেন তাতে তিনি খুশি। কলকাতা পৌরসভার ৭৩ নং ওয়ার্ডের বাসিন্দা মুখ্যমন্ত্রী এদিন বিকেল ৪টায় নাগাদ ভ্রাতৃবধূ তথা নিজের ওয়ার্ডের প্রার্থী কাজরী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মিত্র ইনস্টিটিউশনে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বলেন, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, মানুষ শান্তিতে ভোট দিচ্ছে, আমি খুশি। পৌর ভোটের সকাল থেকে কলকাতার বিভিন্ন প্রান্তে অশান্তির অভিযোগ তুলেছেন বিরোধীরা। সেই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেউ ভোটে প্রার্থী দিতে পারছে না, ভোট হচ্ছে না, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, পরিকল্পনা মাফিক নানা রকম অভিযোগ করা হচ্ছে। শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানেই গুটি নিচ্ছি, কথা হবে আবারও আগামী আসরে। প্রান্তিক আয়োজনে এখন রয়েছে দর্পণ।
শ্রোতাবন্ধুরা, পাশ্চাত্যে ইসলাম আতঙ্ক দিন দিন জোরালো হচ্ছে, বিশেষ করে পাশ্চাত্যের সরকার ও গণমাধ্যমগুলোর আশ্রয় প্রশ্রয় ও উস্কানিতে পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে। বর্তমানে ইসলাম বিদ্বেষের জেরে সেখানে ইসলাম ও মুসলমানদের উপর হামলার ঘটনা বহুগুণে বেড়েছে। আজকের অনুষ্ঠানে আমরা পাশ্চাত্যে ইসলাম ভীতির নানা কারণ ও দিক নিয়ে বিস্তারিত আলোচনা করব। পরিবেশনে রয়েছে আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
পাশ্চাত্যের মুসলমানরা রাজনৈতিক, সামাজিক ও প্রচারণা ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হচ্ছে। ইসলামোফোবিয়া তথা ইসলাম ভীতি শব্দটি প্রথম ১৯৮০ দশকের দিকে উত্থাপিত হয়েছিল, কিন্তু ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার পর এই শব্দের ব্যবহার তখন আর সীমিত কয়েকটি মহলের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং তা সর্বসাধারণের আলোচ্য বিষয়ে পরিণত হয়। পাশ্চাত্যে ইসলাম ভীতি ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে অনেকগুলো অনুষঙ্গ কাজ করেছে। উদাহরণ হিসেবে বলা যায়, মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ও আতঙ্ক ছড়িয়ে দেওয়ার জন্য বলা হয় অন্য কোনো সাংস্কৃতিক আদর্শের সঙ্গে ইসলামের কোনো মিল নেই এবং পাশ্চাত্যে এর অবস্থান খুবই নিচে। পাশ্চাত্যের মুসলিম বিদ্বেষীরা এও দাবি করে ইসলাম কোনো ঐশী ধর্ম নয়, বরং এটি রাজনৈতিক সহিংসতামূলক একটি মতাদর্শ। এভাবে মুসলিম সমাজ ও ইসলামী সভ্যতা সম্পর্কে ভুল ধারণা ছড়ানো হচ্ছে। পাশ্চাত্যের রাজনৈতিক প্রচার মাধ্যমগুলো এক্ষেত্রে ভূমিকা রাখছে।
তারা ইসলাম সম্পর্কে নেতিবাচক চেহারা তুলে ধরে চলমান সহিংসতা, সন্ত্রাসবাদ, মানবাধিকার বিরোধী কর্মকাণ্ডগুলো, স্বৈরতান্ত্রিক আচরণ, উন্নয়ন অগ্রগতি থেকে পিছিয়ে পড়া প্রভৃতির সঙ্গে ইসলাম ও মুসলমানদেরকে সম্পর্ক যুক্ত করে মুসলমানদেরকে বিশ্বের জন্য বিপজ্জনক হিসেবে তুলে ধরছে। এভাবে তারা পাশ্চাত্যের জনমানে প্রচণ্ড ইসলাম বিদ্বেষ তৈরির চেষ্টা করছে। পাশ্চাত্য বিশ্বে খ্রিস্টানরা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ। ওই সমাজে সব ধর্মের মানুষ বাসবাস করলেও ইসলাম ধর্মের বিরুদ্ধে সবচেয়ে বেশি অপপ্রচার চালানো হচ্ছে এবং উগ্র খ্রিস্টানরা হয় ইসলাম অবমাননা করছে অথবা মুসলমানদের উপর হামলা চালিয়ে তাদের জান ও মালের ক্ষতি করছে।
যদিও 11 সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার পর পাশ্চাত্য জুড়ে ইসলাম ভীতি ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে, কিন্তু এই বিদ্বেষের ইতিহাস ও এর শেকড় কয়েক শতাব্দী পূর্বের এবং ক্রুসেড যুদ্ধের সময়কার। তখন থেকে পাশ্চাত্যের রাজনীতিবিদ ও সাধারণ মানুষের মনোজগতে ইসলাম ও মুসলিম বিদ্বেষ অনেকটা গোপনে কম বেশি চলে আসছিল, কিন্তু 11 সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার পর আবারও ওই পুরানো বিদ্বেষ চরমভাবে মাথাচাড়া দিয়ে ওঠে। এদেশগুলোর সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে এই বিষয়টি নিয়ে ব্যাপকভাবে আলোচিত হয় এবং 11 সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার অজুহাতে উস্কানিমূলক নানা পদক্ষেপ নেওয়া হয়। ফলে মুসলমানদের মধ্যে পাল্টা প্রতিক্রিয়া হচ্ছে এবং অনেকে উগ্রতা প্রদর্শন করছে। উগ্র খ্রিস্টানদের বিপরীতে উগ্র মুসলিম গোষ্ঠীর আবির্ভাব ঘটছে, অর্থাৎ এক উগ্রতা আরেক উগ্রতাকে ডেকে আনছে। এই সুযোগে পাশ্চাত্যের প্রচার মাধ্যম ও রাজনৈতিক মহল সব মুসলমানদেরকেই উগ্র হিসেবে তুলে ধরছে। দুই পরাশক্তির মধ্যে শীতল যুদ্ধ চলার শেষ বছরগুলোতে পাশ্চাত্যের দুজন খ্যাতনামা চিন্তাবিদ ও রাজনীতিবিদ বার্নার্ড লুইস ও স্যামুয়েল হান্টিংটন সভ্যতাগুলোর মধ্যে সংঘাতের যে তত্ত্ব দাঁড় করিয়েছিলেন তাতে পাশ্চাত্য ও ইসলামের মধ্যে অনিবার্য সংঘাতের কথা উল্লেখ করেছিলেন তারা।
রক্ষণশীল চিন্তাবিদ হিসেবে পরিচিত বার্নার্ড লুইস 1988 সালে এক বক্তৃতায় 2003 সালে ইরাকে সামরিক আগ্রাসনের কথা উল্লেখ করেছিলেন। তিনি তার আরব ও মুসলিম বিদ্বেষী মানসিকতা থেকে মুসলমানদেরকে হুমকি বলে মনে করতেন। এর কিছুদিন পর স্যামুয়েল হান্টিংটনও 1990-এর দশকের প্রথম দিকে তার সভ্যতাগুলোর মধ্যে সংঘাত তত্ত্বে পাশ্চাত্য ও মুসলমানদের মধ্যে রক্তক্ষয়ী সংঘাতের সম্ভাবনার কথা উল্লেখ করেছিলেন। এই দুই ব্যক্তির বক্তব্য থেকে ইসলাম ভীতির বিষয়টি বর্তমানে ভয়ঙ্কর রূপ নিয়েছে। এ ব্যাপারে হান্টিংটন তার এক নিবন্ধে লিখেছেন, ইসলাম যতদিন থাকবে ততদিন পাশ্চাত্য থাকবে এবং এই দুই সভ্যতার মধ্যকার সংঘাত আগামী দিনের পারস্পরিক সম্পর্ক ও জীবনযাপনের ধরন কেমন হবে তা নির্ধারণ করবে।
বর্তমানে পাশ্চাত্য জুড়ে ছড়িয়ে পড়া ইসলাম ভীতি ও ইসলাম বিদ্বেষ শুধুমাত্র ওই সমাজে বসবাসকারী মুসলমান নয়, একই সঙ্গে সারা বিশ্বের মুসলমানদেরকে টার্গেট করেছে। কোথাও হামলার ঘটনা ঘটছে, কোথাও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা হচ্ছে। মুসলমানদের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ শুধু যে পাশ্চাত্যে বসবাসকারী মুসলমানদের উপর ফলানো হচ্ছে তাই নয়, একই সঙ্গে সারা বিশ্বের মুসলমানদেরকেই টার্গেট করা হচ্ছে, আর এটাই সবচেয়ে আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেননা পাশ্চাত্য জুড়ে ক্রমবর্ধমান ইসলাম ভীতি পাশ্চাত্যের সঙ্গে সমগ্র মুসলিম বিশ্বের সম্পর্কে অনাস্থা তৈরি করেছে। সে কারণে পাশ্চাত্য, বিশেষ করে ইউরোপে বসবাসকারী মুসলমানরা সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে। যদিও বহু বছর ধরে ইউরোপীয় সমাজে ইসলাম ও মুসলিম সমাজ ব্যবস্থার প্রতি সেখানকার সাধারণ মানুষের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছিল, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বর্তমান সময়েও ইউরোপীয় দেশগুলোর পুনর্গঠনে মুসলিম শ্রমিকদের ব্যাপক অবদান থাকা সত্ত্বেও 2008 সালে ইউরোপে অর্থনৈতিক মন্দা এবং 11 সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার ঘটনার পর পরিকল্পিতভাবে পাশ্চাত্য সমাজে ব্যাপকভাবে ইসলাম ভীতি ছড়ানো হয়েছে।
যদিও পাশ্চাত্যে ইসলাম আতঙ্ক বা ইসলাম বিদ্বেষের ইতিহাস প্রায় হাজার বছরের, কিন্তু 11 সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার পর পাশ্চাত্য জুড়ে মুসলমানদের বিরুদ্ধে ভয়াবহ অপপ্রচার চালানো হয়। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও কয়েকটি ইউরোপীয় দেশের সহযোগিতায় পশ্চিম এশিয়ায় উগ্র সন্ত্রাসবাদের ভয়াবহ বিস্তার ঘটার পর এখন এইসব সন্ত্রাসীরা উল্টো ইউরোপের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্রায়ই সন্ত্রাসীরা ব্রিটেন, ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশে হামলা চালাচ্ছে, অথচ এসব ঘটনার জন্য ইউরোপীয় সরকারগুলো সমগ্র মুসলমানকে দায়ী করছে এবং ইসলাম ভীতি ছড়াচ্ছে। সন্ত্রাসীদের অপকর্মের দায়ভার তারা পুরো মুসলমানদের উপর চাপাচ্ছে। ইউরোপে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলেই সেটাকে অজুহাত করে ইসলাম বিদ্বেষী মহল মুসলমানদের উপর চাপ সৃষ্টি করছে। বিশেষ করে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিতে সবচেয়ে বেশি অপপ্রচার চলছে। একদিকে সরকার মুসলমানদের বিরুদ্ধে নানা বৈষম্যমূলক পদক্ষেপ নিচ্ছে, অন্যদিকে চরম ইসলাম বিদ্বেষী উগ্র খ্রিস্টানরা মুসলমানদের উপর হামলা চালাচ্ছে।
ধারণা করা হচ্ছে ইউরোপে মুসলিম বিরোধী প্রচার ও হামলার ঘটনা সাম্প্রতিককালে বহুগুণে বেড়েছে। ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে অবস্থান ও নানা কর্মকাণ্ড শুধু পাশ্চাত্য সমাজের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং তা এখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। পাশ্চাত্য মানবাধিকার ও বাকস্বাধীনতার কথা বলছে, অথচ তারাই সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন করছে এবং বাকস্বাধীনতার নামে ইসলামের চরিত্র হননের চেষ্টায় মেতে রয়েছে। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননাকর কার্টুন প্রকাশ ও এর প্রতি পাশ্চাত্যের কোনো কোনো রাজনীতিবিদের সমর্থনই এর প্রমাণ। তো শ্রোতা বন্ধুরা, পাশ্চাত্যে ইসলাম আতঙ্ক সৃষ্টির নানা দিক সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন।
যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
আলোচনাতে শুনলেন, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এখনই বিদায় নিতে হবে। তবে যাওয়ার আগে বিশ্ব সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। তিন ইউরোপীয় দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিকে ভিয়েনা সংলাপে আন্তরিকতা ও সদিচ্ছা প্রদর্শনের আহ্বান জানালো ইরান। ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে অভিন্ন অবস্থান তৈরি হয়েছে বলে জানালেন ইইউর কর্মকর্তা অ্যান্ড্রিক মোরা। বাংলাদেশে বিজেপি সদস্যদের দেশপ্রেম ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা পৌরসভা নির্বাচনে বিক্ষিপ্ত গোলযোগের খবর, ভোট গণনা 21 ডিসেম্বর। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে এবং আজই আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খুদা হাফেজ। Thank you.